الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কর্ম বা অবদান নিয়ে আলোচনা হচ্ছিল। এক্ষেত্রে জিম্মিদের অধিকার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য রয়েছে। জিম্মি তারা যারা ইসলামী রাজত্বের বশ্যতা স্বীকার করে নিজ ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকে এবং ইসলামী রাষ্ট্র তাদের নিরাপত্তার বিধান করে। মুসলমানদের বিপরীতে তারা সামরিক দায়িত্ব পালনে বাধ্য ছিল না, যাকাতও তাদের জন্য আবশ্যক ছিল না। তাই তাদের প্রাণ সম্পদ এবং অন্যান্য মানবাধিকারের সুরক্ষার বিনিময়ে তাদের কাছ থেকে সামান্য কর নেওয়া হতো, যেটিকে সাধারণত জিজিয়া নাম দেয়া হতো। এর পরিমাণ শুধু বার্ষিক মাথাপিছু 4 দিরহাম ছিল। এটি শুধু সাবালক সুস্থ এবং সবল লোকদের কাছ থেকেই আদায় করা হতো। বৃদ্ধ বিকলাঙ্গ নিঃস্ব অভাবী এবং শিশুরা এর আওতার বাইরে ছিল। বরং বিকলাঙ্গ ও অভাবীদের ইসলামী বাইতুল মাল থেকে সাহায্য করা হতো। ইরাক এবং সিরিয়া বিজয়কালে বহু গোত্র এবং জনবসতি জিজিয়ার ভিত্তিতে ইসলামী রাজত্বের প্রজা হওয়ার বিষয়টি মেনে নিয়ে তাদের সাথে যেই অঙ্গীকার হয়, চুক্তি হয়, তাতে ধরনের ধারা রয়েছে যে তাদের খানকা এবং গির্জা ধ্বংস করা হবে না, তাদের এমন কোনো দুর্গ ভূপাতিত করা হবে না যারা যুদ্ধের সময় শত্রুর মোকাবেলায় দুর্গাবদ্ধ হতে পারে, সিংহা বাজানোর উপর নিষেধাজ্ঞা থাকবে না, আর ধর্মীয় উৎসবের সময় ক্রুশ করতে কোনো বাধা থাকবে না, অর্থাৎ তারা ক্রুশের শোভাযাত্রাও বের করতে পারবে। হযরত আবু বকরের খেলাফতকালে হীরাবাসীদের সাথে হযরত খালিদ বিন ওয়ালিদ যেই শান্তি চুক্তি করেছিলেন তাতে অন্যান্য কথার পাশাপাশি অঙ্গীকার করা হয়েছে যে এমন বয়োবৃদ্ধ ব্যক্তি যিনি কাজ করতে পারেন না বা যিনি কোনো রোগ বা সমস্যা কবলিত বা যে পূর্বে সম্পদশালী হওয়া সত্ত্বেও এমন দরিদ্র হয়ে যায় তার সধর্মীয়রা তাকে সদকা দেয়, এমন ব্যক্তির জিজিয়া মওকুফ করে দেয়া হবে। আর যতদিন সে দারুল হিজরত বা দারুল ইসলামে থাকবে, অর্থাৎ ইসলামী রাজত্বের চতুর্সীমায় বসবাস করবে, তার এবং তার পরিবার পরিজনের ব্যয়ভার মুসলমানদের বাইতুল মাল থেকে নির্বাহ করা হবে। অন্য মানুষ যদি দারুল হিজরত বা দারুল ইসলাম ছেড়ে বাইরে চলে যায়, অন্যান্য দেশে চলে যায়, তাহলে তাদের পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব মুসলমানদের বহন করা আবশ্যক। নয় রায় অনুসারে হীরাবাসীদের সাথে হযরত খালিদ বিন ওয়ালিদের চুক্তির শর্তগুলো ছিল অভাবী বন্দী এবং জগৎ বিমুখ সন্ন্যাসীদের জিজিয়া বা কর মওকুফ করা হবে বা মাফ করে দেয়া হবে। এরপর কোরআন সংকলনের কাজটি অনেক বড় একটি কাজ যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে হয়েছে। কোরআন সংকলন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্বর্ণালী যুগের অতুলনীয় এবং মহান একটি কাজ। এর পটভূমিতে রয়েছে মুসা আলাইহিস কাজ্জাবের সাথে সংঘটিত ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধে 1200 মুসলমান শাহাদত বরণ করেন, তাদের মাঝে জ্যেষ্ঠ সাহাবি এবং কোরআনের হাফেজদের একটা বড় সংখ্যা ছিল। এক রওয়ায়েত অনুসারে হাফেজ শহীদদের সংখ্যা 700 বর্ণিত হয়েছে। এমন পরিস্থিতিতে হযরত ওমরকে আল্লাহ তাআলা কোরআন এক জায়গায় সংকলিত করার বিষয়ে অনুপ্রাণিত করেন। তিনি হযরত আবু বকরের কাছে একথা উল্লেখ করেন, যার বিস্তারিত বিবরণ বুখারীতে এভাবে বর্ণিত হয়েছে। উবাইদ বিন সুবাদ বর্ণনা করেন, হযরত যায়েদ বিন সাবিত বলেছেন, ইয়ামামাবাসীদের সাথে যুদ্ধের পর হযরত আবু বকর তাকে ডাকেন। তিনি বলেন, আমি দেখি হযরত উমর বিন খাত্তাব তার কাছে বসে আছেন। হযরত আবু বকর বলেন, উমর আমার কাছে এসেছেন আর বলছেন যে ইয়ামামার যুদ্ধে কোরআনের অনেক হাফেজ শাহাদত বরণ করেছেন, তাই আমার আশঙ্কা হয় যে যুদ্ধে বহু পারি এবং কোরআনের হাফেজ শাহাদত বরণ করবেন, যার ফলে কোরআনের একটা বড় অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই হযরত উমর বলেন যে তার আমার মতে আপনি কোরআন সংকলনের নির্দেশ দেন। হযরত আবু বকর হযরত যায়েদকে বলেন যে আমি উমরকে বললাম, তুমি সে কাজ কিভাবে করতে পারো যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। উমর বলেন, এই কাজটি খোদার কসম সাকুল্য কল্যাণ বই কিছু নয়। একথা উমর আমাকে এতবার বলেছেন যে আল্লাহ তাআলা এ বিষয়ে আমার বক্ষ প্রশস্ত করে দিয়েছেন, অর্থাৎ আমাকে অনুপ্রাণিত করেছেন আর আমার মতো উমরের মতোই। হযরত যায়েদ বলেন যে হে যায়েদ, নিশ্চয় তুমি একজন যুবক এবং বুদ্ধিমান মানুষ, তোমাকে কোনো অপবাদ বা ত্রুটি থেকে মুক্ত মনে করি। মহানবীর জন্য তুমি ওহীও লিখতে, অর্থাৎ তুমি ওহীর লিপিকার ছেলে, তাই কোরআন খুঁজে খুঁজে লেখা আরম্ভ করো। হযরত যায়েদ বলেন যে খোদার কসম, যদি কোনো পাহাড় স্থানান্তরিত করার দায়িত্ব আমার উপর ন্যস্ত করতেন তাহলে সে কাজ আমার জন্য কোরআন সংকলন করা থেকে বেশি কঠিন হতো না, অনেক বড় কাজ আমার উপর তিনি ন্যস্ত করেছেন। আমি বললাম, আপনি সে কাজ কিভাবে করতে পারেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। হযরত আবু বকর বলেন, খোদার কসম, এটি কল্যাণ সর্বস্ব একটি কাজ। তিনি এই কথা এতবার পুনরাবৃত্ত করেন যে এ কাজের জন্য খোদা তালা আমার বক্ষ প্রশস্ত করে দেন, অর্থাৎ এ কাজের জন্য আমার হৃদয়ে তিনি প্রেরণা সঞ্চার করেন। অতএব আমি কোরআন সন্ধান আরম্ভ করি, তা খেজুরের শাখা, সাদা পাথর এবং মানুষের বক্ষ থেকে একত্রিত করেছি, আর সূরা তওবার শেষ অংশ হুজায়মা আনসারির কাছে পেয়েছি, যা তিনি ব্যতীত অন্য কারো কাছে পাইনি। সেই অংশ হল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনেত্তুম, এটি থেকে সূরা তওবার শেষ পর্যন্ত। এরপর কোরআনের এই লিখিত পাণ্ডুলিপি হযরত আবু বকরের মৃত্যু পর্যন্ত তার কাছেই রাখা ছিল, হযরত উমরের জীবদ্দশায় তার কাছে রক্ষিত ছিল। এরপর হযরত উমরের কন্যা হযরত হাফসার কাছে ছিল। ইমাম বাগাওয়ি তার বই শারহুস সুন্নায় কোরআন সংকলন সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায় লেখেন যে যে কোরআন খোদা তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন, সাহাবায়ে কেরাম তা হুবহু কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন ছাড়া সংকলন করেন। সাহাবীদের কোরআন সংকলন এর কারণ হাদিসে যা বর্ণিত হয়েছে তা হল, পূর্বে কোরআন খেজুরের শাখা, পাথরের টুকরো এবং হাফেজদের বক্ষে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। সাহাবীদের আশঙ্কা হয় যে হাফেজদের শাহাদতের কারণে কোরআনের কোনো অংশ কোথাও নষ্ট না হয়ে যায়, তাই তারা হযরত আবু বকরের কাছে এসে তাকে কোরআন এক জায়গায় সংকলিত করার পরামর্শ দেন। সাহাবীদের ঐকমত্যের ভিত্তিতে কাজ হয়েছে, তাই তারা কোরআনের আয়াত আগে পিছে না করেই যেভাবে মহানবীর কাছে শুনেছিলেন ঠিক সেইভাবে বিন্যস্ত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কোরআন শোনাতেন আর সেই ধারাবাহিকতায় কোরআন শেখাতেন, যে ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে পুস্তক আকারে সেটি বিদ্যমান। এই বিন্যাস জিব্রাইলই মহানবী সাল্লামকে শিখিয়েছিলেন। প্রতিটি আয়াত অবতীর্ণ হওয়ার পর জিব্রাইল বলতেন, এই আয়াত অমুক সুরায় অমুক আয়াতের পর লিখিয়ে নিন। কোরআন সংকলনের কাজ হযরত আবু বকরের যুগে হয়েছে। হযরত আলী এই সম্পর্কে বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি কৃপাবারি বর্ষণ করুন। তিনি সর্বপ্রথম কোরআনকে গ্রন্থাকারে সংরক্ষিত করেছেন। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের বরাতে লেখেন যে যা ততক্ষণ পর্যন্ত হয়ে উঠতে পারেনি তা হলো তা এক খণ্ডের আকারে কোরআন সংকলিত হয়নি। কোরআনের 500 হাফেজ যখন এ যুদ্ধে অর্থাৎ ইমামার যুদ্ধে যখন শাহাদত বরণ করেন, হযরত ওমর হযরত আবু বকরের কাছে গিয়ে বলেন যে এক যুদ্ধে 500 হাফেজ শাহাদত বরণ করেছেন আর এখনও অনেক যুদ্ধ আমাদের বাকি আছে। হাফেজ যদি এভাবে শহীদ হতে থাকেন, কোরআন সম্পর্কে মানুষের হৃদয়ে সন্দেহ দানা বাঁধবে, তাই কোরআনকে এক খণ্ডে সংকলিত করা উচিত। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটি মানতে অস্বীকার করেন, পরে তার কথা মেনে নেন। হযরত আবু বকর যায়েদ বিন সাবিতকে এই কাজে নিয়োজিত করেন। মহানবী সাল্লাল্লাহু ইসলামের জীবদ্দশায় যিনি কোরআনের লিপিকার ছিলেন, জ্যেষ্ঠ সাহাবি তার সাহায্যের জন্য তিনি নিযুক্ত করেছেন। যদিও হাজার হাজার সাহাবি কোরআনের হাফেজ ছিলেন, কিন্তু কোরআন লেখার সময় সহস্র সহস্র সাহাবিকে একত্রিত করা কঠিন কাজ ছিল, তাই তিনি নির্দেশ দেন যে কোরআন যে সমস্ত জিনিসের লেখা আছে সেইগুলো থেকে সংকলিত করা উচিত। একই সাথে এই সাবধানতা অবলম্বন করা উচিত যে নিদেন পক্ষে দুজন কোরআনের হাফেজ যেন এর সত্যায়নকারী হন। এগুলো চামড়া হাড় যাতে কোরআন লিপিবদ্ধ ছিল তা এক জায়গায় সংকলিত করা হয় আর কোরআনের হাফেজগণ এর সত্যায়নও করেন। কোরআন সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকতে পারে তাহলে মহানবী ইসলামের মৃত্যু এবং এর মধ্যবর্তী সময় সম্পর্কে হতে পারে, কিন্তু কোনো বিবেকবান ভাবতে পারে কি যে যেই কিতাব প্রতিদিন পাঠ করা হতো আর যে কিতাব প্রত্যেক রমজানে উচ্চস্বরে পড়ে অন্য মুসলমানদের হাফেজরা শোনাতেন, আর পুরোটাই সহস্র সহস্র মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে রেখেছিল, আর যে কিতাব যদিও এক খণ্ডাকারে ছিল না কিন্তু বহু সাহাবি তা লিখতেন আর টুকরো টুকরো আকারে তা লিপিবদ্ধ ছিল, তা এক জায়গায় সংকলিত করার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি, আর এমন ব্যক্তির কোনো সমস্যা হতে পারত কি কাজ করতে যিনি স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন লিপিবদ্ধ করার দায়িত্বে নিযুক্ত ছিলেন এবং কোরআনের স্বয়ং হাফেজ ছিলেন, আর কোরআন প্রতিদিন যখন যেখানে পড়া হতো সেখানে এই ত্রুটি হতে থাকতে পারে কি যে কোরআনে কোরআন ভুল পড়া হবে আর বাকি হাফেজ আপত্তি করবেন না? যদি এমন সাক্ষ্য সম্পর্কে সন্দেহ করা হয় পৃথিবীতে কোনো প্রমাণে আর বাকি থাকবে না। সত্য কথা হলো পৃথিবীর কোনো রচনা এমন অবিচ্ছিন্ন ধারাবাহিকতা নেই যতটা কোরআন শরীফে রয়েছে। তিনি এই যুক্তি দিচ্ছেন যে কোরআন মূল রূপে বিদ্যমান আর এতে কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন হয়নি, যেমনটি কিনা আপত্তি করা হয় যে পরিবর্তন হয়েছে এই কথা বা সে কথা যা মানুষ বলে এর উত্তর দিচ্ছেন। এক আপত্তি খণ্ডন করতে গিয়ে মুসলিম বলছেন যে একটি আপত্তি এটি করা হয় যে মহানবীর যুগে পুরো কোরআন লিপিবদ্ধ করা হয়নি, এর উত্তর হলো এই আপত্তিটি সঠিক নয়। হুজুর ইসলামের যুগে অবশ্যই পুরো কোরআন লেখা হয়েছে, লেখা হয়নি নামে যে আপত্তি রয়েছে সেটি ভুল, লেখা হয়েছে যেমনটি কিনা হযরত ওসমান বলছেন কোনো অংশ যখন অবতীর্ণ হতো কোরআনের, হুজুর সাল্লাল্লাহু ইসলাম লিপিকারদের ডাকতেন এবং বলতেন যে এটি অমুক জায়গায় অন্তর্ভুক্ত করো যেখানে এই ঐতিহাসিক প্রমাণ বিদ্যমান, সেখানে কথা বলা যে কোরআন হুজুর ইসলামের যুগে পুরোটা লেখা হয়নি এটি নির্বোধের আপত্তি। প্রশ্ন হলো আবু বকরের যুগে কেন লেখা হলো, তো এর উত্তর হলো হুজুর ইসলামের যুগে কোরআন এভাবে এক খণ্ডাকারে ছিল না যেমনটি এখন রয়েছে। হযরত ওমরের হৃদয়ে এই ধারণা জাগ্রত হয় যে কোথাও মানুষ যেন এই কথা মনে না করে যে কোরআন সুরক্ষিত নয়। এই কারণে হযরত আবু বকরকে তিনি যা বলেছেন সে শব্দগুলো হলো ইন্নি আরা আনতা মুরাজামাল কোরআন, আপনি কোরআনকে পুস্তক আকারে সংকলিত করার নির্দেশ দেন, আমি এটিকে যুক্তিযুক্ত মনে করি। তিনি কথা বলেননি যে আপনি কোরআন লিখে নেন। এরপর হযরত আবু বকর যায়েদকে ডেকে বলেন যে কোরআন সংকলিত করো, কোরআন একত্রিত করো। তিনি বলেন এজমাহ, অর্থাৎ এক জায়গায় কোরআন একত্রিত করো, এই কথা বলেননি যে এটি লিখে নাও। বস্তুত শব্দগুলো বলছে যে কোরআনের পৃষ্ঠাগুলো এক জায়গায় সংকলিত করার বিষয় ছিল, লেখার বিষয় নয়। হযরত আবু বকরের খিলাফতকালে কোরআনকে নথিভুক্ত করা হয়, এক খণ্ডে একত্রিত করা হয়। হযরত উসমানের খিলাফতকালে ক্ষেত্রে যে অগ্রগতি হয় তা হল পুরো আরব এবং পুরো মুসলিম বিশ্বকে কেরাতে সমবেত করা হয়। হযরত উসমানের যুগে কোরআন প্রচারের বিষয়ে মুসলিম বলছেন হযরত আবু বকরের পর হযরত উসমানের যুগে অভিযোগ উত্থাপিত হয় যে বিভিন্ন গোত্রের মানুষ বিভিন্ন কেরাতে কোরআন পাঠ করে, অমুসলিমদের উপর এর ক্ষতিকর প্রভাব পড়ছে। তারা মনে করে কোরআনের বেশ কিছু ভিন্ন সংস্করণ রয়েছে। এই কেরাতের অর্থ হলো কোনো গোত্র কোনো হরফ জবর দিয়ে পড়ে, দ্বিতীয়টি জের দ্বারা, তৃতীয়টি পেশ দিয়ে। আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় এই জটিলতা নেই। যে আরবি জানে না সে যখন এটি শুনবে সে মনে করবে এই ব্যক্তি এক কথা বলছে, অন্য ব্যক্তি ভিন্ন কথা বলছে, অথচ সবাই একই কথা বলছে। এই সমস্যা নিরসনের লক্ষ্যে হযরত উসমান এই প্রস্তাব দেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে যে পাণ্ডুলিপি প্রস্তুত করা হয়েছে তার অনুলিপি প্রস্তুত করিয়ে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হোক, আর নির্দেশ প্রদান করা হোক যে এই কেরাত অনুসারে এই কোরআন পাঠ করতে হবে, অন্য কোনো কেরাতে পাঠ করা যাবে না। হযরত উসমান যা করেছেন তা কোনোভাবে দর্শনীয় ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবরা গোত্রীয় জীবনযাপন করত, সব গোত্র অন্য গোত্র থেকে পৃথক বসবাস করত, তাই স্বশ আঞ্চলিক ভাষা বা উপভাষায় কথা বলতো, অর্থাৎ তাদের নিজস্ব বলার রীতি ছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একত্রিত হয়ে আরবরা সভ্য হয়ে যায়, আর সাধারণ ভাষার পরিবর্তে আরবি ভাষা একটি জ্ঞান গর্ভ ভাষায় রূপ নেয়। অগণিত মানুষ পড়ালেখা শিখে নেয়। এই কারণে প্রত্যেক ব্যক্তি যে গোত্রের সাথেই তার সম্পর্ক হোক না কেন সহজেই সেই শব্দ উচ্চারণ করতে পারত, যেভাবে পড়ালেখার ভাষায় তা বলা হতো। সত্যিকার অর্থে যে দেশীয় বা দেশের ভাষা ছিল, তাই কোনো কারণ ছিল না যে যেখানে সবাই পড়ালেখার ভাষায় অভ্যস্ত হয়ে উঠেছিল তারপরও তাদেরকে গোত্রীয় উচ্চারণে কোরআন পড়ার অনুমতি দেওয়ার এবং ভিন্ন জাতির জন্য হোঁচট খাওয়ার কারণ হবে এর অনুমতি দেওয়ার কোনো কারণ ছিল না। তাই উসমান এইসব জের জবরপেশ অনুসারে কোরআন লিখিয়ে যা মক্কার ভাষাসম্মত ছিল লিখিয়ে পুরো মুসলিম রাজত্বে পাঠিয়ে দেন, আর বলেন যে কোনো আঞ্চলিক উচ্চারণে যেন কোরআন পাঠ না করা হয়। এটি না বোঝার কারণেই সবসময় ইউরোপিয়ান লেখকরা বা অন্যরা আপত্তি করে যে উসমান যেন নতুন কোনো কোরআন বানিয়েছেন বা উসমান কোরআনে কোনো পরিবর্তন এনেছেন, কিন্তু সত্য সেটি যা বর্ণনা করা হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে কোরআন নিঃসন্দেহে ওহী মতলব, অর্থাৎ এতে কখনো কোনো প্রকার পরিবর্তন আসেনি এবং আসবে না। এর পুরোটাই অর্থাৎ এর প্রতিটি নুকতা প্রতিটি হরফ অপরিবর্তিত নিরবচ্ছিন্ন। আল্লাহ তাআলা এটিকে সকল সাবধানতার সাথে ফেরেশতার নিরাপত্তায় অবতীর্ণ করেছেন। এরপর এর সুরক্ষার বিধান এবং ব্যবস্থা করার ক্ষেত্রে মহানবী সাল্লাম কোনো প্রকার ত্রুটি করেননি। তিনি তার চোখের সামনে এর এক একটি আয়াত যেভাবে অবতীর্ণ হয়েছে স্থায়ীভাবে লেখাতে অভ্যস্ত ছিলেন, এটিকে পুরোপুরি তিনি একত্র করিয়েছেন আর নিজে আয়াতগুলো বিন্যস্ত করেছেন, জমা করেছেন নামাজে, নামাজের বাইরে সবসময়ের তেলাওয়াত করতেন যতক্ষণ না পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তার সর্বোচ্চ প্রতিপালকের সাথে গিয়ে মিলিত হয়েছেন। মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে এরপর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিটি সূরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে শোনা বিন্যাস অনুসারে জমা করার ব্যবস্থা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তরাধিকারের পর আল্লাহ তাআলা তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে সেই সুযোগ এবং সম্মান দান করেন। তিনি কুরাইশের ভাষা অনুসারে কোরআন এক কেরাতে সংকলিত করেন এবং সকল দেশে সেটিকে বিস্তৃত করেন। একটি প্রশ্ন এটি করা হয় যে হযরত আবু বকর সিদ্দিক যে পাণ্ডুলিপি প্রস্তুত করিয়েছিলেন তা কতদিন সংরক্ষিত ছিল। এ সম্পর্কে লেখা আছে, হযরত আবু বকর সিদ্দিক হযরত যায়েদ বিন সাবিতের মাধ্যমে যে কোরআন এক খণ্ডে সংকলিত করিয়েছিলেন সেটিকে সহিফায়ে সিদ্দিক বলা হয়। হযরত আবু বকরের কাছে এটি তার মৃত্যু পর্যন্ত সংরক্ষিত ছিল। এরপর হযরত ওমরের কাছে আসে, হযরত ওমর উম্মুল মুমিনিন হযরত হাফসার হাতে তা তুলে দেন এবং নির্দেশ দেন যে এটি যেন কাউকে দেয়া না হয়। অবশ্য যে অনুলিপি প্রস্তুত করতে চায় বা নিজের কপি সংশোধন করতে চায় সে সেটি থেকে লাভবান হতে পারে। হযরত উসমান তার খেলাফতকালে হযরত হাফসার কাছ থেকে তা ধার নিয়ে কয়েকটি অনুলিপি প্রস্তুত করান, এরপর তা হযরত হাফসাকে ফেরত দেন। 54 হিজরিতে যখন মরওয়ান মদিনার হাকেম নিযুক্ত হন তিনি সেই কপি হযরত হাফসার কাছ থেকে নিতে চাইলে তিনি দিতে অস্বীকার করেন। হযরত হাফসার ইন্তেকালের পর মরওয়ান হযরত আবদুল্লাহ বিন উমরের কাছ থেকে নিয়ে সেটি নষ্ট করে ফেলেন। এটিকে পূর্বেই অবশ্য সংরক্ষণ করা হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম যেসব কাজ করেছেন বা যেসব অবদান তার সত্তার সাথে সম্পর্কযুক্ত সেইগুলোকে আউয়ালিয়াতে আবু বকর নাম দেওয়া হয় বা আবু বকরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নাম দেয়া হয়ে থাকে। তার প্রথম সর্বপ্রথম কাজগুলো হলো তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন মক্কায়, তার ঘরের সামনে সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণ করেন, তৃতীয়ত মক্কায় মহানবীর সমর্থনে সর্বপ্রথম কুরাইশের বিরুদ্ধে সর্বাগ্রে জেহাদ করেছেন, সর্বপ্রথম বহু ক্রীতদাস এবং দাসীদের যারা ইসলাম গ্রহণের কারণে অত্যাচারের শিকার ছিলেন ক্রয় করে তাদের মুক্ত করেন, পঞ্চম হলো কোরআন এক খণ্ডে সংকলিত করেন, ষষ্ঠ কোরআনের নাম তিনি সর্বপ্রথম রেখেছেন মুসহাফ, সপ্তম প্রথম খলিফায়ে রাশেদ আখ্যায়িত হন, অষ্টম হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রথম আমিরুল হাজ নিযুক্ত হন, নবম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সর্বপ্রথম নামাজে মুসলমানদের ইমাম হন, দশম তিনি সর্বপ্রথম ইসলামে বাইতুল মালের ব্যবস্থা প্রবর্তন করেন, একাদশ ইসলামে সর্বপ্রথম খলিফা যার জন্য মুসলমানরা ভাতা নির্ধারণ করে, দ্বাদশ প্রথম খলিফা যিনি তার স্থলাভিষিক্ত ব্যক্তির নাম প্রস্তাব করেন, অর্থাৎ তিনি হযরত উমরের নাম প্রস্তাব করেছেন, ত্রয়োদশ তিনি প্রথম খলিফা যার খেলাফতের বয়সের সময় তার পিতা আবু কুহাফা জীবিত ছিলেন, চতুর্দশ তিনি প্রথম ব্যক্তি যাকে মহানবী সর্বপ্রথম ইসলামে কোনো উপাধি দিয়েছেন, পঞ্চদশ তিনি প্রথম ব্যক্তি যার চার বংশ সাহাবি হওয়ার সম্মান রাখতেন, তার পিতা সাহাবি ছিলেন, হযরত আবু বকর নিজে সাহাবি ছিলেন, তার পুত্র হযরত আব্দুর রহমান বিন আবু বকর এবং তার পৌত্র হযরত মুহাম্মদ বিন আবু বকরও সাহাবি ছিলেন।
হযরত
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম গুণাবলী সম্পর্কে লেখা আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সম্পর্কে বর্ণনা করেন, হযরত আয়েশার বরাতে কথাগুলো বলা হয়েছে যে তিনি এক আরবি ব্যক্তিকে দেখেন যে পায়ে হেঁটে যাচ্ছিল। তিনি তখন তার হাওদায় বসেছিলেন। তিনি বলেন, আমি এই ব্যক্তির চেয়ে বেশি অন্য কাউকে আবু বকরের সদৃশ্য দেখিনি। বর্ণনাকারী বলেন যে আমরা হযরত আয়েশাকে বললাম যে আমাদের সামনে হযরত আবু বকরের চেহারা অবয়ব তুলে ধরুন। হযরত আয়েশা বলেন যে তিনি ফর্সা মানুষ ছিলেন, হ্যাংলা পাতলা ছিলেন, গালে মাংস কম ছিল, কোমর ছিল কিছুটা নুজ, এতটা ছিল যে তার লুঙ্গি কোমরে থাকত না, নিচে নেমে যেত। চেহারায় মাংস কম ছিল, মুখ ভরা ছিল না, কোঠরে ঢুকে থাকতো, কপাল ছিল উঁচু। ইবনে সিরিন বলেন যে আমি হযরত আনাস বিন মালিককে জিজ্ঞেস করেছি যে হযরত আবু বকর কি হিজাব লাগাতেন। তিনি বলেন যে আমি মেহেদি এবং কতম দিয়ে দাড়ি বা চুল রং করতেন। কতম একটি গুলমের নাম। খোদাভীতি আর তাকওয়া আগার এবং জগৎ বিমুখতা সম্পর্কে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত রবিয়া বিন জাফর ও আবু বকরকে কিছু জমি দিয়েছেন। উভয়ের মাঝে এক বৃক্ষ নিয়ে মতভেদ দেখা দেয়। দুয়ের মাঝে বর্ষার সময় হযরত আবু বকর কোনো কঠিন কথা বলে ফেলেন। পরবর্তীতে তার অনুশোচনা হয় এবং বলেন যে রবিয়া, তুমিও আমাকে এ ধরনের কোনো কঠোর কথা বলে দাও যেন তা এর প্রতিশোধ গণ্য হতে পারে আমার মত। কিন্তু তিনি তা বলতে অস্বীকার করেন, হযরত রবিয়া তা বলতে অস্বীকার করেন। উভয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, পুরো ঘটনা বর্ণনা করেন। মহানবী সাল্লাম তখন বলেন, হে রবিয়া, তুমি তো কোনো কঠোর উত্তর দেবে না, কিন্তু এই দোয়া করে যে গাফর আল্লাহ লাকা ইয়া আবু বকর, হে আবু বকর আল্লাহ তোমায় মার্জনা করুন। তিনি তাই করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলে তার উপর এর এত গভীর প্রভাব পড়ে যে তিনি অঝরে কাঁদতে কাঁদতে ফিরে যান। এক রওয়ায়েত অনুসারে হযরত আবু বকর সিদ্দিক একটা পাখি দেখেছেন যে এক গাছে বসেছিল। তিনি পাখিকে সম্বোধন করে বলেন যে পাখি, তোমার জন্য শুভ সংবাদ, আল্লাহ তাআলার কসম আমি তোমার মতোই হতে চাই, তুমি গাছে বসো, ফল খাও, এরপর উড়ে চলে যাও, তোমার কোনো হিসাব নিকাশ হবে না আর শাস্তিও নেই তোমার। খোদার কসম আমি আমি যদি পথের পাশে থাকা এক বৃক্ষ সদৃশ্য হতাম যার পাশ দিয়ে উঠে গিয়ে উঠ যেত, আমাকে মুখে নিয়ে চাবিয়ে ফেলতো এবং দ্রুত চিবিয়ে গেলে ফেলতো এবং এরপর উটের বিষ্ঠার আকারে আমাকে বের করে দিত, আর হায় আমি যদি মানুষ না হতাম। হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু আনহু সূরা নাবার 41 নম্বর আয়াত, ওয়াইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, অর্থাৎ কাফের বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এই আয়াতের তাফসিরে লেখেন যে কোনো কোনো মুসলমান ফিরকা সাহাবিদের প্রতি এত বিদ্বেষ রাখে যে তারা বলে হযরত আবু বকর মৃত্যুর সময় এই আয়াত পড়তেন, তাই প্রমাণিত হলো তিনি কাফের ছিলেন। এটি থেকে তার কুফরি প্রমাণিত হয়। তিনি বলতেন, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হযরত আবু বকর যেহেতু এটি পড়তেন তাদের মতে তাই তিনি কাফের হয়ে গেলেন, আউযুবিল্লাহ। হযরত মুসলিম বোধ বলছেন যে এই রওয়ায়েত যদি সত্য প্রমাণিত হয়, অর্থাৎ এই কথাটি যদি সত্য হয় আর এই আয়াত যদি আবু বকর সম্পর্কিত হয়, তাহলে আবু বকরের ক্ষেত্রে এই আয়াতের অর্থ হবে কাফেরদের কথাকে অস্বীকারকারী আবু বকর বলবে যে হায়, আমার সাথে যদি খোদার ব্যবহার এমনই হতো, অর্থাৎ আমি আমার পুণ্যকর্মের কোনো প্রতিদান চাই না, শুধু এতটা চাই যে তিনি যেন আমাকে আমার ভুল ভ্রান্তের জন্য শাস্তি না দেন। এটি কামেল মোমেনের বাক্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উল্লেখিত আছে, যে তিনি বলতেন, আমি আমার নেক কর্মের কারণে মুক্তি পাবো না, বরং খোদার কৃপা গুণে মুক্তি পাবো। কাফের শব্দ এখানে কটাক্ষের ছলে ব্যবহার হয়েছে, এর অর্থ হলো এরা তাকে কাফের বলছে যে যুদ্ধে মহানবীর সবচেয়ে কাছে থাকতেন, আর যিনি নিজের পুরো সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরণে নিবেদন করেছিলেন, উৎসর্গ করে রেখেছিলেন, আর 11 বছর বয়স্ক কন্যা তার কাছে বিয়ে দিয়েছেন, অথচ তার বয়স ছিল তখন 54-55 বছর। হিজরতের সময় মহানবীর সাথে ছিলেন আর পুরো আরবের মোকাবেলায় সুদা উপকারে দাঁড়িয়ে গিয়েছিলেন। কোরআন কটাক্ষের ছলে বলে যে এমন ত্যাগী ব্যক্তি তো তোমাদের দৃষ্টিতে কাফের। এই যদি আবু বকর সংক্রান্ত, তাহলে এর উত্তর হলো এটি কটাক্ষের ছলে ব্যবহার হয়েছে। আল্লাহ বলছেন যে এমন ত্যাগী ব্যক্তি তোমাদের দৃষ্টিতে কাফের, কিন্তু এমন মানুষ যাদের কর্মের তার কর্মের সাথে কোনো তুলনাই হয় না, সেই তারা মোমেন। হযরত আবু বকরের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে হে আমার কন্যা, তুমি জানো মানুষের মাঝে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, আর আমি আমার অমুক ভূমিখণ্ড তোমাকে হেবা করেছিলাম, যদি তুমি তা দখলে নিতে এবং এটি থেকে লাভবান হতে, তা অবশ্যই তোমার সম্পত্তি গণ্য হতো, কিন্তু এখন তা আমার সব উত্তরাধিকারীদের মালিকানা, তাই আমি চাই যে তুমি সেই হেবা আমাকে ফেরত দাও, কারণ তুমি তা দখলে নাওনি, আর আমার জীবদ্দশায় এই ভূমি আমার দখলেই ছিল, আমি আমার সব সন্তানদের মাঝে আল্লাহর কিতাব অনুসারে বণ্টন করতে চাই, আর আমি আমার প্রভুর সাথে এমন অবস্থায় মিলিত হতে চাই যে আমি যখন আমি আমার কোনো সন্তানকে অন্য কারোর উপর প্রাধান্য দেব না, তখন আয়েশা বলেন আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমি এরপর যে ঘটনা বর্ণনা করতে যাচ্ছি, এটি পূর্বেও উল্লেখ করা হয়েছে, কিন্তু তাঁর উত্তম গুণাবলীর বর্ণনা আবার তুলে ধরছি, যে আল্লাহ তাআলা যখন তাকে খেলাফতের চাদর পরিয়েছেন, সে সম্পর্কে উল্লেখ আছে যে পরের দিন হযরত আবু বকর, যিনি কাপড়ের ব্যবসা করতেন, খলিফা নির্বাচিত হওয়ার পরও যথারীতি কাঁধে কাপড়ের থান রেখে বাজারের উদ্দেশ্যে যাত্রা করলে পথে মধ্যে হযরত ওমর এবং আবু ওবায়দার সাথে সাক্ষাৎ হয়। তারা দুজনেই বলেন যে হে রসুলের খলিফা, আপনি কোথায় যাচ্ছেন? হযরত আবু বকর বলেন বাজারে যাচ্ছি। তারা বলেন যে আপনি মুসলমানদের শাসক, চলুন আপনার জন্য আমরা ভাতা নির্ধারণ করে দেই, ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। আল্লামা ইবনে সাদ ভাতার বিস্তারিত বিবরণ যা তুলে ধরেছেন তা হলো, তিনি দুটো চাদর পেতেন, পুরনো হয়ে গেলে সেইগুলো ফেরত দিয়ে আরও দুটি চাদর নিতেন। সফরে সময় বাহন এবং খেলাফতের পূর্বে যে খরচ ছিল সেই অনুসারে নিজের জন্য এবং তার সাথে সম্পর্কিত লোকদের জন্য ব্যয়ভার তিনি গ্রহণ করতেন ভাতা হিসেবে। হযরত মুসলিম বোধ বলছেন যে হযরত আবু বকর পুরো ইসলামী বিশ্বের বাদশাহ ছিলেন, কিন্তু কী পেতেন তিনি? জনসাধারণের অর্থের সুরক্ষাকারী ছিলেন, কিন্তু সেই পয়সায় তার নিজের কোনো অধিকার ছিল না। নিঃসন্দেহে আবু বকর রাদিয়াল্লাহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি এই অভ্যাসে অভ্যস্ত ছিলেন যে তার হাতে যাই আসত আল্লাহ তাআলার পথে তা বিলিয়ে দিতেন। তাই মহানবীর ইন্তেকালের সময় যা হয় বা যখন তিনি খলিফা নিযুক্ত হন, তখন তার হাতে কোনো টাকা ছিল না। খেলাফতের দ্বিতীয় দিন কাপড়ের পুটুলি মাথায় বা কাঁধে রেখে বিক্রির জন্য বেরিয়ে পড়েন। হযরত ওমরের দেখা হয় পথে মধ্যে, তিনি জিজ্ঞেস করেন কী করছেন? হযরত আবু বকর বলেন আমাকে খেয়ে দে তো বাঁচতে হবে, কাপড় বিক্রি না করলে খাবো কোথেকে? ওমর বলেন যে এটি তো হতে পারে না, আপনি যদি কাপড় বিক্রি করতে থাকেন তাহলে খেলাফতের কাজ কে করবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যুত্তরে বলেন যে যদি এই কাজ আমি না করি তাহলে আমার জীবিকা নির্বাহ কীভাবে হবে? হযরত ওমর বলেন আপনি বাইতুল মাল থেকে ভাতা গ্রহণ করুন। হযরত আবু বকর উত্তরে বলেন যে এটি আমার কাছে অসহনীয়, বাইতুল মালে আমার কী বা অধিকার আছে। হযরত ওমর বলেন যে কোরআন যেখানে অনুমতি দিয়ে রেখেছে অর্থাৎ ধর্মীয় কাজ যারা করবে তাদের জন্য বাইতুল মাল ব্যবহৃত হতে পারে, আপনি কেন নেবেন না? এরপর বাইতুল মাল থেকে তার ভাতা নির্ধারিত হয়, কিন্তু সেই সময়ের নিরিখে ভাতা শুধু এতটা ছিল যে যার মাধ্যমে অন্য বস্ত্রের চাহিদা পূরণ হতো। ইবনে আবি মুলাইকা বর্ণনা করেন, হযরত আবু বকরের হাত থেকে লাগাম পড়ে গেলে মাটিতে তিনি উট বসাতেন, এরপর লাগাম ওঠাতেন। তাকে বলা হলো আপনি আমাদেরকে কোনো নির্দেশ দেননি, আমরা লাগাম উঠিয়ে আপনার হাতে দিতে পারতাম। হযরত আবু বকর বলতেন আমার প্রেমাস্পদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন মানুষের কাছে কোনো কারণে হাত না পাতি, এতটা সাবধান ছিলেন তিনি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু মানুষের আওয়াজ শুনতে পান মসজিদে। তারা বলছিল যে আবু বকরের আমাদের উপর কী বা শ্রেষ্ঠত্ব, তিনি যেমন নেক কর্ম করেন আমরাও সে ধরনেরই নেক কর্ম করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে বলেন যে হে লোক সকল, আবু বকরের শ্রেষ্ঠত্ব নামাজ এবং রোজার কারণে নয়, বরং সেই পুণ্যের কারণে যা তার হৃদয়ে রয়েছে। তার হৃদয়ে যে পূর্ণ বিরাজমান সে কারণে আর মহানবীর প্রতি যে ভালোবাসা আর যে খোদা ভীতি রয়েছে তা এমন মানের যে কারণে তিনি তোমাদের উপর শ্রেষ্ঠত্ব রাখেন, আর সেই অনুসারে তিনি নেক কর্ম করতেন, শুধু হৃদয়েই লালন করতেন না। কোরআনের একটি আয়াতের তাফসির করতে গিয়ে হযরত মসীহ মওউদ আবু বকরের পদমর্যাদা এভাবে তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা এখানে বলেন যে তুমি ততক্ষণ ইবাদত করতে থাকো যতক্ষণ পূর্ণ ঈমান ও বিশ্বাস তোমার অর্জিত হয় এবং অন্ধকারের পর্দা দূরীভূত হয়ে যেন এই বিশ্বাস জন্মে যে আমি সে তা নয় যা পূর্বে ছিলাম, এখন নতুন জমি এবং নতুন ভূমি এবং আমিও নতুন কোন সৃষ্টি। এই দ্বিতীয় জীবনকে সুফিরা বাকা নাম দিয়ে থাকেন। মানুষ যখন এমন পর্যায়ে পৌঁছে যায় তখন খোদা তালার আত্মার ফুৎকার হয় তার মাঝে, তার প্রতি ফেরেশতা অবতীর্ণ হয়। এটি সেই রহস্য যে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, কেউ যদি ভূপৃষ্ঠে লাশকে চলাফেরা করতে দেখতে চায় সে যেন আবু বকরকে দেখে। আবু বকরের পদমর্যাদা তার বাহ্যিক কাজকর্মের কারণে লাভ হয়নি, বরং তার হৃদয়ে যে ঈমান আছে সেই কারণে লাভ হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন যে একবার মানুষ মহানবীর সাথে কোনো সফরে যাত্রা করে, যাত্রা বিরতিতে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, কেউ কারোর সাথে কেউ কারোর সাথে তাঁবু স্থাপন করে। হযরত আবু সাঈদ খুদরি বলেন যে আমি আবু বকরের সাথে তাঁবু স্থাপন করি, আমাদের সাথে এক মরুবাসীও ছিল, যে মরুবাসীর ঘরে আমরা অবস্থান করি, তাদের এক মহিলা অন্তঃসত্ত্বা ছিল। সেই মরুবাসী সে মহিলাকে বলে যে তুমি কি চাও তোমার ঘরে পুত্র সন্তান হোক, যদি তুমি আমাকে একটি ছাগল দাও তাহলে তোমার ঘরে পুত্র সন্তান হবে। সেই মহিলা তাকে এক ছাগল দিয়ে দেয়। সে ব্যক্তি তখন বেশ কিছু ছন্দযুক্ত পঙ্ক্তি পড়ে শোনায়, যন্ত্রমন্ত্র পড়তে থাকে। এরপর সে ছাগল জবাই করে, মানুষজন খাওয়ার জন্য বসে। এক ব্যক্তি বলে আপনি কি জানেন যে ছাগল কোত্থেকে এসেছে? সে তখন পুরো কাহিনী বিবৃত করে, অর্থাৎ সে মহিলার কাছে কিভাবে এ বলে ছাগল নিয়েছিল যে তোমার ঘরে ছেলে হবে যদি আমাকে এক ছাগল দাও। বর্ণনাকারী বলেন হযরত আবু বকরকে দেখলাম যে তিনি যারা খাবার খাচ্ছিল তাদের একজন ছিলেন, তিনি চরম ঘৃণা ব্যক্ত করে তার গলায় আঙুল ঢুকিয়ে বমি করে পেট থেকে খাবার বের করে দেন, অর্থাৎ এমন খাদ্য যাতে শেরকের মিশ্রণ থাকে তা আমি খেতে পারি না, এই ছিল তার আচরণ। হযরত আয়েশা বলেন হযরত আবু বকরের এক ক্রীতদাস ছিল, সে আয় উপার্জন করে তার হাতে দিত। হযরত আবু বকর তার উপার্জিত খাবার ক্ষেত্রে একদিন সে কোনো জিনিস এনেছে, হযরত আবু বকর তা খেয়েছেন। ক্রীতদাস তাকে বলে, আপনি কি জানেন এটি কোত্থেকে এসেছে? হজাবকর জিজ্ঞেস করেন যে না। সে বলে, অজ্ঞতার যুগে এক ব্যক্তির জন্য গণকের কাজ করেছিলাম, গণকের কাজ আমার দক্ষতা ছিল না, আমি শুধু তাকে প্রতারিত করেছি, তার সাথে আমার সাক্ষাৎ হলে সে এর বিনিময়ে আমাকে কিছু দিয়েছে, আর এটি তাই যা আপনি খেয়েছেন। কোনো উপহার এনেছিল বা রান্না করে কিছু নিয়ে আসতো। হযরত আবু বকর তখন তার কথা শুনে গলায় হাত ঢুকিয়ে দিয়ে পেটে যা কিছু ছিল সব বমি করে বের করে দেন এবং এটি প্রকাশ করেন যে আমি হারাম খেতে পারি না। হযরত আব্দুল্লাহ বিন উমরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অহংকার বশত নিজের কাপড় হেঁচড়ে হাঁটবে, কিয়ামত দিবসে আল্লাহ তার প্রতি স্নেহ দৃষ্টি দেবেন না। হযরত আবু বকর বলেন যে আমার কাপড়ের একটা দিক ঢিলা থাকে, অতি সাবধানতার সাথে যদি ঠিক করে না রাখি। মহানবী বলেন যে তুমি তো অহংকার বশত এমনটি করো না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার দুতি বা লুঙ্গি নিচে ঝুলতে থাকে সে জাহান্নামে যাবে। এটি শুনে হযরত আবু বকর কাঁদতে থাকেন, কেননা তার লুঙ্গি বা দুতির অবস্থা এমনই ছিল। তিনি সাল্লাম বলেন, তুমি সেসব লোকের অন্তর্ভুক্ত নও, তাই নিয়তের অনেক বড় ভূমিকা রয়েছে, আর পদমর্যাদার নিরিখে কথা বলা এটি একান্ত আবশ্যক। মহানবীর পূর্ণ আনুগত্য, পূর্ণ ইতাআত এবং রসুল প্রেম আর রসুল্লাহ ইসলামের জন্য আত্মাভিমানের উল্লেখ রয়েছে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে মহানবী ইসলামের সাথে রাগত রাগের সাথে বা উচ্চস্বরে কিছু বলছিলেন, ততক্ষণে তার পিতা বাসায় আসেন। এ অবস্থা দেখে তিনি আত্মসংবরণ করতে পারেননি, তার কন্যাকে প্রহার করার জন্য এগিয়ে আসেন। এ বলে, তুমি আল্লাহর রসুলের সাথে এভাবে কথা বলছো? এটি দেখেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা কন্যার মাঝে এসে যান, আর আবু বকরের সম্ভাব্য শাস্তি থেকে কন্যাকে রক্ষা করেন। আবু বকর যখন বেরিয়ে যান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আয়েশাকে রসিকতার ছলে বলেন যে, তুমি কি দেখেছো কীভাবে আজ আমরা তোমাকে তোমার পিতার হাত থেকে রক্ষা করেছি? কিছুদিন পর হযরত আবু বকর আবার আসেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা হাস্যোৎফুল্ল বদনে কথা বলছিলেন। হযরত আবু বকর বলেন যে, তোমরা তোমাদের ঝগড়া বিবাদে আমাকে শরীক করেছিলে, এখন আনন্দেও শরীক করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমরা তোমাকে অংশীদার করলাম এই আনন্দের। হযরত উকবা বিন হারেস বর্ণনা করেন, আমি দেখেছি হযরত আবু বকর হযরত হাসানকে কোলে তুলে রেখেছিলেন এবং বলছিলেন, আমার পিতা তোমার জন্য নিবেদিত, এটি তো নবীর চেহারা, এটি নবীর আকৃতি, আলীর নয়। হযরত আলী এটি শুনে হাসছিলেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, হযরত ওমর বিন খাত্তাবের কন্যা হযরত হাফসা যখন হযরত খুনাইস বিন হুযাফা সাহামির ইন্তেকালের পর বিধবা হয়ে যান, আর মহানবী তিনি অবশ্য মহানবী সাহাবি ছিলেন, সেই সাহাবি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন, মদিনায় তার মৃত্যু হয়। হযরত ওমর বিন খাত্তাব তখন বলতেন যে, আমি ওসমান বিন আফফানের সাথে সাক্ষাৎ করি, তার কাছে গিয়ে বলি যে, আপনি যদি চান আপনার কাছে হাফসাকে বিয়ে দিতে চাই। তিনি বলেন, আমি ভেবে দেখব। তিনি বলেন, আমি বেশ কিছুদিন তার উত্তরের অপেক্ষায় থাকি। এরপর ওসমান বলেন যে, এ দিনগুলোতে বিয়ে না করাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। হযরত ওমর বলতেন যে, এরপর হযরত আবু বকরের সাথে সাক্ষাৎ করি এবং বলে যে, আপনি চাইলে আপনার কাছে হাফসাকে বিয়ে দিতে চাই। হযরত আবু বকর নীরব থাকেন আর আমাকে কোনো উত্তর দেননি। হযরত ওমর বলেন যে, ওসমানের তুলনায় আবু বকরের কারণে আমি বেশি মর্মাহত ছিলাম, কিছু রাত নীরব থাকি আমি। এরপর মহানবী হযরত হাফসার সাথে বিয়ের পয়গাম পাঠান এবং হাফসাকে তার কাছে বিয়ে দেই। এরপর আবু বকরের সাথে আমার সাক্ষাৎ হয় এবং তিনি বলেন যে, আপনি হয়তো আমার প্রতি অসন্তুষ্ট, আপনি যখন হাফসার কথা বলেন তখন আমি কোনো উত্তর দেইনি। তিনি বলেন যে, হ্যাঁ এমনই। তিনি বলেন, সত্যিকার অর্থে আপনি যেই প্রস্তাব দিয়েছিলেন সে বিষয়ে উত্তর প্রদানে যা আমাকে বাধা দিয়ে রেখেছিল তা হলো, আমি জানতাম যে মহানবী তার সাথে বিয়ে করতে চাইতেন, আর মহানবীর ইচ্ছা ব্যক্ত করার কারণে আমি চুপ থাকি বা অস্বীকার করি। আর তিনি বলছেন যে মহানবী যদি না করতেন এ বিয়ে করতে, তাহলে অবশ্যই আমি সে প্রস্তাব গ্রহণ করতাম। হযরত আলী হযরত আবু বকরকে যেভাবে সাধুবাদ জানাতেন সে সম্পর্কে লেখা আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আমি তাদের মাঝে দণ্ডায়মান ছিলাম যারা হযরত ওমর বিন খাত্তাবের ইন্তেকালের পর তার জন্য দোয়া করেন। তাকে বাক্সে রেখে দেওয়া হয়। আমি দেখি যে এক ব্যক্তি আমার পেছন থেকে এসে তার কোনোই আমার কাঁধে রেখে দেন এবং বলেন, আল্লাহ তোমার প্রতি কৃপা করুন। আমার আশা এটাই ছিল যে আল্লাহ তোমাকে আমার উভয় সাথীর সাথে কবরস্থ করবেন, কারণ আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেন, আবু বকর এবং ওমর অমুক জায়গায় ছিলাম, আমি আবু বকর এবং ওমর এ কাজ করেছি, আমি আবু বকর এবং ওমর চলে যাই, তাই আমার আশা ছিল আল্লাহ তোমাকেও তাদের সাথেই রাখবেন। আমি যখন ফিরে তাকালাম দেখলাম তিনি হযরত আলী বিন আবি তালেব ছিলেন, বাকি ইনশাল্লাহ ভবিষ্যতে বর্ণনা করা হবে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر